जय जय श्री राधे श्याम निताई गौर हरिव श्री श्री भ्रमार गीत की जय। श्रीमती राधा ठाकुरानी की जय। जय जय श्री राधे श्याम। जय श्री राधे। আমরা নিত্য প্রতি আজ এক মাস যাবত শ্রবণ করে আসছি শ্রীমদ্ ভাগবতের সর্বশ্রেষ্ঠ অধ্যায় বা বিষয়বস্তু শ্রীমতী রাধা ঠাকুরানীর অতি দিব্য মহাভাবের কথা, রূঢ় ভাবের কথা আমরা শ্রবণ করে আসছি। আহা, আমাদের আচার্যপাদগণ এবং সমস্ত শাস্ত্রকারগণ তারা বলছেন যে যত যত শাস্ত্র রয়েছে তন্মধ্যে এই যে ভ্রমর গীত, এই ভ্রমর গীতের উপরে কোনো প্রসঙ্গই হতে পারে না। একদম পরিষ্কার, এই শ্রীমতী রাধা ঠাকুরানীর যে দিব্য মহাভাব আমরা শ্রবণ করছি, এটা কোথাও দেখা যায় না, কোথাও শোনাও যায় না, কোনো শাস্ত্রে তার বর্ণনাও পাওয়া যায় না। তা শ্রীমান চৈতন্য মহাপ্রভুর দয়ায় আমরাও এই কলিযুগে তার কিঞ্চিত অংশ শ্রবণ কীর্তন স্মরণ করার সৌভাগ্য লাভ করেছি। তো রাধা আর কৃষ্ণ একই বস্তু, কোন প্রকার ভেদ নেই। ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছেন হরের অর্ধতনুম রাধা, শ্রীহরির অর্ধতনু হচ্ছে শ্রীমতী রাধা ঠাকুরানী, আর রাধিকা অর্ধতনুম হরি, রাধিকার অর্ধতনু হচ্ছে শ্রীকৃষ্ণ। তাহলে কোনো প্রকার ভেদ নেই। শ্রীমতী রাধা ঠাকুরানী তিনি বলছেন মম পৌরুষ রূপাং। আহা, রাধা আর কৃষ্ণ কোনো প্রকার ভেদ নেই। মম পৌরুষ রূপং, আমার পৌরষ রূপী হচ্ছে শ্রীকৃষ্ণ, রাধারানী বলছে। আর কৃষ্ণও সেই কথাই বলছেন। তো দুই বস্তু একেবারে এক, বিন্দু মাত্র তিল পরিমাণেও ভেদ নেই। রাধারানী বলছেন মম পৌরুষ রূপম কৃষ্ণ। আর বলছেন রাধারানী এবং শ্রীকৃষ্ণের মধ্যে কোনো প্রকার ভেদ নেই। তাই তো কবিরাজ গোস্বামীপাদ তিনি বলছেন রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাহি শাস্ত্রের প্রমাণ, কোন প্রকার ভেদ নেই, বিন্দু মাত্র ভেদ নেই। তাহলে রাধারানীর উপাসনার কি প্রয়োজন? বলছেন কৃষ্ণই রাধা, রাধাই কৃষ্ণ, কিন্তু স্বরূপ হলে স্বরূপের একটা ভেদ হয়ে যায়। কি ভেদ? না, কৃষ্ণের অর্ধাঙ্গ রাধা হয়েছেন, দেবী স্বরূপে রয়েছেন, সুতরাং দেবীদের কৃপা স্বতই স্বাভাবিকভাবেই প্রাপ্ত হওয়া যায়। সেজন্যই তো রাধারানীর আরাধনা, শ্রীকৃষ্ণের থেকেই উৎপন্ন হয়ে রাধারানী তিনি কেমনভাবে কিভাবে শ্রীকৃষ্ণকে উপাসনা করতে হয় সেটা দেখিয়ে গিয়েছেন। এই ব্রজ রামাদের ভাব এবং তাদের কৃষ্ণের প্রতি অত্যাধিক গাঢ় আসক্তি, এটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে কেউ এই ভাব তাদের মধ্যে নেই, কিন্তু সেগুলিকে যদি শ্রবণ করা যায় তাহলে কি হবে, আমাদের পরম মঙ্গল সাধিত হবে। সেজন্যই রাধারানীর উপাসনা, আর কৃষ্ণ ভজনটা হচ্ছে সম্পূর্ণ আনুগত্যময়ী। আনুগত্য স্বীকার না করলে অহমিকা ভাবে শ্রীকৃষ্ণকে না তো কেউ কখনো পেয়েছেন না না পাবেন। আনুগত্যই মুখ্য। শিষ্য যদি গুরুদেবের আনুগত্য না হয় তাহলে তার কিন্তু মঙ্গল কোনো অবস্থাতেই হতে পারে না। সমস্ত শাস্ত্রের প্রমাণকে লক্ষ্য করে দেখা যায় যারা আনুগত্য স্বীকার করে না, স্বতন্ত্র হয়ে যা ইচ্ছা তাই করে, এরা অধঃপতিত হয়। গুরুদেবের আনুগত্য স্বীকার করে ভজন করাটাই হচ্ছে শ্রেয়। শাস্ত্রে বলছেন গুরু সেবার থেকে বড় কোনো ধর্মই নেই, কিন্তু আমরা কি তা করতে পেরেছি, পারছি? যারা পেরেছেন, পারছেন, পারবেন, তারাই তো গোবিন্দকে পাবেন। স্বতন্ত্র যারা, তারা কখনো কোনো অবস্থাতেই ভগবানকে পাবেন না, না পেয়েছেন। ভগবান বলছেন আমার সেবার থেকে আমার ভক্তের সেবা বড়। ভক্তকে সম্মুখে তুলে ধরেছে ভগবান, বলছেন হে উদ্ধব, যারা আমার ভক্ত, কেবল আমার ভক্ত, আমার ভক্তদেরকে তারা কিছুই মনে করে না, বলছেন তারা প্রকৃতপক্ষে আমার ভক্তই নয়। আমার ভক্ত কারা? যারা আমার ভক্তের ভক্ত তারাই তো আমার ভক্ত। তা এখানে শাস্ত্র বলছেন আনুগত্য স্বীকার না করে ভজন সাধন করলে প্রভুকে পাওয়া যাবে না। আজকাল আনুগত্য স্বীকার করা তো দূরের কথা, এখন নিজে নিজেই গুরু। তা ইয়ামবিধ ব্যক্তিদের থেকে শিক্ষা দীক্ষা কিছুই প্রাপ্ত করা সম্ভব নয়, কারণ সে নিজেই হয়তো গুরু সেবা সাধু সেবা করেনি, তাহলে তার থেকে কি শিক্ষা লাভ করা যেতে পারে? আর সে কার্যকরীও হবে না। তো সর্বদাই শাস্ত্রে গুরুদেবের আনুগত্য স্বীকার করে, গুরুদেবের সেবা শুশ্রূষা করে যে শক্তি পাওয়া যাবে, যে ফল পাওয়া যাবে, তার মাধ্যম থেকেই কৃষ্ণ কৃপা প্রাপ্ত হওয়া যায়। এতদ ব্যতিরেকে অন্য কোনো রাস্তাই নেই, কোনো পথই নেই। স্বতন্ত্র মানে স্বেচ্ছাচার হয়ে গেলে তারা কখনো এই ভক্তি রাজ্যে টিকেও থাকতে পারবে না। প্রসঙ্গক্রমে আসছে সে সমস্ত কথা, দেবী লক্ষ্মীর কথাও আসবে। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণের যে রামাগণ, এই ব্রজ গোপীগণ, তাদের থেকে উন্নত মানের ভক্ত শ্রীকৃষ্ণের আর কেউ নেই। তাদের যে ত্যাগ, এই ত্যাগ স্বাভাবিক ত্যাগ। তারা কোনো বেদকে লক্ষ্য করেননি, কোনো শাস্ত্রকে লক্ষ্য করেননি, তাদের স্বাভাবিক শ্রীকৃষ্ণের প্রতি প্রেম। আরও বহু বহু ত্যাগী সাধু মহাত্মা ঋষিরা মুনিরা আছেন, কিন্তু তাদেরকে মনকে সংযত করে, শাস্ত্রকে ফলো করে তারপরে ত্যাগ করতে পেরেছে। কিন্তু এই ব্রজ রামাগণের ত্যাগ স্বতঃস্ফূর্তভাবে কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়ে তারা সব ত্যাগ করেছে। শ্রীমৎ জীব গোস্বামীপাদ তার টিকা লঘু তোষণী টিকাতে বর্ণনা করেছেন, রাসলীলা জয়ত্তেষা জগদেক মনোহরা যস্যাং শ্রীব্রজদেবীনাং শ্রিতোপি মহিমা স্ফুটঃ। পরিষ্কার বললেন, জীব গোস্বামীর ভাষা, জীব গোস্বামীর লেখনী তাদের উপরে কিছুই চলে না। বলছেন, জগতের একমাত্র মনোহারিণী এই রাসলীলা সর্বোৎকর্ষে বিরাজ করছেন, যাতে শ্রীল ব্রজদেবীগণের মাহাত্ম্য দেবী লক্ষ্মী হতেও অধিক অধিক রূপে প্রকাশ পেয়েছে। মা লক্ষ্মী তিনি পর্যন্ত রাসে প্রবেশ করতে পারেননি, কেন? আনুগত্য ছিল না। এখানে আনুগত্যময়ী সেবা, যাদের মধ্যে আনুগত্য নেই, স্বেচ্ছাচার, না কোনো দিন সাধুর সেবা করেছে, না কোনো দিন গুরুদেবের সেবা করেছে, এটা আনুগত্য। এবং এই ভজন রাজ্যে যারা শ্রীমতী রাধা ঠাকুরানী আদি মানে গোপীদের পথকে অনুসরণ করে তাদের আনুগত্য স্বীকার যারা না করেছেন, স্বতন্ত্রভাবে ঈশ্বরকে পাওয়া যায় না। ঈশ্বরকে পেতে হলে কৃপার মাধ্যম থেকেই পাওয়া যায়। শাস্ত্রে দুই প্রকারভাবে ভগবানকে পাওয়ার বিধিবিধান লিপিবদ্ধ করা রয়েছে, সাধন সিদ্ধ আর অপরটি কৃপা সিদ্ধ। সাধন করে প্রভুকে পাওয়া যায়, যায় না বললে ভুল হবে, কিন্তু সেটা অতি মহাবিরল, অতি বিরল, মহাবিরল। যারা যারাই প্রভুকে প্রাপ্ত হয়েছেন, চরণ প্রাপ্ত হয়েছেন, তারা প্রত্যেকেই আনুগত্যময়ী সেবার মাধ্যম থেকে, গুরুদেবের মাধ্যম থেকে, ব্রজ গোপীদের মাধ্যম থেকেই তারা প্রভুকে প্রাপ্ত হয়েছে। কৃপাই মুখ্য 99.9% ভক্তেরাই যারা প্রভুকে পেয়েছেন তারা প্রত্যেকেই কৃপাসিদ্ধ বলা হয়, কৃপার মাধ্যম থেকে পেয়েছে। স্বতন্ত্র হয়ে ভাবলাম আমি তো অনেক কিছু পেয়েছি, স্বতন্ত্র হলাম, সাধুগুরু বৈষ্ণবের আনুগত্য স্বীকার করলাম না, নিজে নিজেই গুরু হয়ে বসলাম, তারা কস্মিন কালেও ভগবানকে পাবেন না। পরিষ্কার, তার সাক্ষী সাক্ষাৎ বৈকুণ্ঠেশ্বরী দেবী লক্ষ্মী, তিনি রাসে প্রবেশ করতে পারেন, কারণ তিনি ঐশ্বর্যের দেবী কিনা। আর শ্রীমতী রাধা ঠাকুরানী গোপীদের ভাব আমরা কি, সাক্ষাৎ নারায়ণের বক্ষ বিলাসিনী লক্ষ্মী দেবী, তিনিও তাদের মহিমাকে বুঝতে পারেন, তাহলে আমরা কোন ছার। দেবী লক্ষ্মী তিনি নারায়ণের বক্ষ বিলাসিনী, সর্বদাই নারায়ণের সাথে আছেন, নারায়ণের চরণ সেবা করছেন, সেই লক্ষ্মী দেবী এই ব্রজ রামাগণের মহিমাকে বুঝতে পারেন। তাহলে চিন্তা করুন, তাহলে আমি আপনি তাদের মহিমা কি বুঝতে পারবো, স্বয়ং উদ্ধবজি বুঝতে পারছেন না তাদের মহিমা, তাহলে আমরা কি বুঝব। তবে এতটুকু বোঝা উচিত যে আনুগত্য স্বীকার না করলে প্রভুকে পাওয়া যাবে না। সাধুগুরুর চরণ আশ্রয় করে যারা আনুগত্য স্বীকার করে সেবার মাধ্যম থেকে গুরুদেব সাধুকে সন্তুষ্ট করেন, তারাই প্রভুকে অনায়াসে প্রাপ্ত হতে পারেন। স্বতন্ত্র, এখানে স্বতন্ত্রতা চলবে না, সবকিছুই আনুগত্য স্বীকার, স্টেপ বাই স্টেপ আনুগত্য স্বীকার করেই প্রভুকে পাওয়া যেতে পারে, তাছাড়া প্রভুকে পাওয়া যাবেই না। তার সাক্ষী সাক্ষাৎ বৈকুণ্ঠেশ্বরী দেবী লক্ষ্মী, অদ্যাপিও যুগ যুগান্তর ধরে এই বৃন্দাবনে বেলবনে তিনি উপাসনারত, তপস্যারতা, কেন, কৃষ্ণ চরণ প্রাপ্ত হবেন বলে। শ্রীমান নারায়ণ থেকে গোবিন্দের মধ্যে চারটি গুণ অধিক থাকার দরুন দেবী লক্ষ্মী তিনি বৈকুণ্ঠ ছেড়ে এই ব্রজে এসে তিনি তপস্যা করছেন কৃষ্ণ চরণ প্রাপ্ত হবেন বলে, কিন্তু তিনি পাচ্ছেন না এবং পাবেনও না, কারণ তার মধ্যে অহংকার রয়েছে, আরে আমি হলাম প্রসিদ্ধা নারায়ণের বক্ষ বিলাসিনী লক্ষ্মী সমস্ত ঐশ্বর্যের দেবী, আমি কিনা শেষ পর্যন্ত এই গোয়ালিনীদের আনুগত্য স্বীকার করব, ও আমার দরকার নেই, আমি তপস্যার দ্বারাই গোবিন্দকে লাভ করব। কিন্তু তা কি সম্ভব হচ্ছে? কোনো কস্মিন কালেও সম্ভব নয়। শাস্ত্র বলছেন দেবী লক্ষ্মী তিনি যতক্ষণ পর্যন্ত শ্রী রাধা ঠাকুরানীর এবং গোপীদের চরণ আশ্রয় না করবেন, মানে আনুগত্য স্বীকার না করবেন, ততক্ষণ তিনি গোবিন্দ চরণ প্রাপ্ত হতেই পারেন। এই ভক্তিরাজ্যে আনুগত্য স্বীকার করে সেবার মাধ্যম থেকেই প্রভুকে পাওয়া যায়। তাছাড়া কস্মিন কালেও প্রভুকে প্রাপ্ত হওয়া যাবে না, তার সাক্ষী সাক্ষাৎ লক্ষ্মী দেবী। চৈতন্য চরিতামৃত বলছেন, গোপী অনুগতি বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে, তাহাতে দৃষ্টান্ত লক্ষ্মী করিল ভজন তথাপি না পাইল ব্রজে ব্রজেন্দ্র নন্দন। আমাদেরকে শাস্ত্র চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন, কারণ আমরা তো অনেক জ্ঞানীগুণী, বুঝতেই পাচ্ছেন। তাই দেখছে যে এই মূর্খদের জ্ঞান হবে না, তাই দেবী লক্ষ্মীকে সম্মুখে রেখে উপমা দিচ্ছেন যে দেখো দেবী লক্ষ্মী, তিনি সর্বগুণে গুণান্বিতা, সমস্ত সতীদেরও আরাধ্যা, সমস্ত ঐশ্বর্যের দেবী, নারায়ণের বক্ষ বিলাসিনী। তিনি গোপীদের আনুগত্য স্বীকার করেননি বলে প্রভুকে পাচ্ছেন না, পাবেনও না। তাই আমাদের মতন নির্বোধ ভক্তদের বা নির্বোধ ব্যক্তিদের, নির্বোধ মানবদের বারংবার সচেতন করে দিচ্ছেন যে আনুগত্য স্বীকার করো। সাধক অবস্থাতেও সাধুগুরু বৈষ্ণবের আনুগত্য স্বীকার করো, নচেত কিছু লাভ হবে না। তাই কি বলছেন, তথাপি তাহাতে দৃষ্টান্ত লক্ষ্মী করিল ভজন, মানে তপস্যা, তথাপি না পাইল ব্রজে ব্রজেন্দ্র নন্দন, সেখানে পাচ্ছেন না। একদা শ্রীমান মহাপ্রভু চৈতন্যদেব, আমাদের আরাধ্য দেবতা শ্রীমান চৈতন্যদেব, তিনি ভ্রমণ করতে করতে দাক্ষিণাত্যে অর্থাৎ দক্ষিণ ভারতে গেলেন। দক্ষিণ ভারতে গিয়ে সেখানে বেঙ্কট ভট্ট মহাশয়, তিনি ছিলেন শ্রীমান নারায়ণের, লক্ষ্মীনারায়ণের পরম ভক্ত, একনিষ্ঠ ভক্ত। বেঙ্কট ভট্টের সঙ্গে শ্রীমান চৈতন্যদেবের অন্তরঙ্গতা ছিল, মানে বন্ধু ছিল, তাদের ব্যবহার বন্ধু বান্ধবের মতো ছিল। বেঙ্কট ভট্টের সাথে আমাদের আরাধ্য দেবতা শ্রীমান চৈতন্যদেবের তো বন্ধু হলে একটু রসিকতা করা যায়, একটু আনন্দ করা যায়, সর্বত্র তো আর রসিকতা করা যায় না। তাই বন্ধু বেঙ্কট ভট্টকে বলছেন, তিনি তো লক্ষ্মীনারায়ণের পরম উপাসক ছিলেন, তা মহাপ্রভু তিনি বলছেন, সক্ষভাবে বলছেন, প্রভু কহে ভট্ট তোমার লক্ষ্মী ঠাকুরানী কান্ত বক্ষ স্থিতা প্রতিব্রতা শিরোমণি। লক্ষ্মীর পরিচয় দিচ্ছেন যে তিনি তো সাক্ষাৎ নারায়ণের বক্ষ বিলাসিনী, তিনি পরম প্রতিব্রতা, আমার ঠাকুর কৃষ্ণ গোপ গোচারণ সাধ্যি হইয়া কেন চাহে তাহারও সঙ্গম। বলছেন তোমার লক্ষ্মীনারায়ণ তো সব থেকে বড় ভগবান, তার বক্ষ বিলাসিনী লক্ষ্মী দেবী, তিনি সেই শ্রীমান নারায়ণকে ছেড়ে ব্রজে গিয়ে আমার ঠাকুর ওই গোপ ওই কৃষ্ণের কেন চরণ আরাধনা করছে হে। বেঙ্কট ভট্টকে তিনি বন্ধুত্বভাবে রসিকতা করার জন্য এই কথা বললেন যে কি বলেন। দেখবেন যারা বুদ্ধিমান, আর এখানে মহাপ্রভু বুদ্ধিমান কি, যার থেকেই সমস্ত কিছু উৎপন্ন, তথাপি উদাহরণস্বরূপে যারা বুদ্ধিমান ব্যক্তি তারা কি করবেন, আপনাকে একটু খুঁচিয়ে দেখে নিলেন। কেন? যে আপনার মধ্যে যে জ্ঞান উৎপন্ন হবে, যে জ্ঞানের কথা আপনি বলবেন, যে ভাবের কথা বলবেন, সেটাকে গ্রহণ করবে। যেমন পূর্ব উত্তরপক্ষ পূর্বপক্ষ বিচার আছে, পূর্বপক্ষেতে কি না বলেন, কেন বলেন, যাতে প্রকৃত রহস্য প্রকৃত তত্ত্ব উঠে আসে, উত্তরপক্ষে গিয়ে মীমাংসা হয়। তা ঠিক সেই প্রকার শ্রীমান মহাপ্রভু বেঙ্কট ভট্টকে একটু ঠুকে পিটে দেখছেন কি বলে। তাই বলছেন যে তোমার লক্ষ্মীনারায়ণ সব থেকে বড়, তাহলে সেই লক্ষ্মী দেবী আমার ঠাকুর গোপ শ্রীকৃষ্ণ তার উপাসনা করার জন্য কেন ব্রজে পড়ে আছে। এত লাগি সুখভোগ ছাড়ি চিরকাল, ব্রত নিয়ম করি তপ করিল অপার। তোমার মা লক্ষ্মী দেবী তিনি ব্রজের ধুলায় পড়ে খেয়ে না খেয়ে আমার ঠাকুরের উপাসনা কেন করছে। বেঙ্কট ভট্ট তিনি শাস্ত্র সমস্ত শাস্ত্র মন্থন করেছেন এবং প্রকাণ্ড জ্ঞানী, বিশাল বড় পণ্ডিত। তিনি বলছেন, ভট্ট কহে কৃষ্ণ নারায়ণ একই স্বরূপ, কৃষ্ণেতে অধিক লীলা বৈদগ্ধাদি রূপ। বলছেন, প্রভু আপনি বলছেন ঠিক আছে, কিন্তু কৃষ্ণ আর নারায়ণ একই, কিন্তু শ্রীকৃষ্ণের মধ্যে অধিকন্তু চারটি গুণ বেশি আছে, কিন্তু হচ্ছেন তো একই। তো সেই চারটি গুণে আকৃষ্ট হয়ে আমার মা লক্ষ্মী তার উপাসনা করছে, এটা তো দোষণীয় নয়। তার স্পর্শে নাহি যায় প্রতিব্রতা ধর্ম, কৌতুকে লক্ষ্মী চাহেন কৃষ্ণেরও সঙ্গম। বলছেন এতে আমার মা লক্ষ্মীর প্রতিব্রতা ধর্ম বিনষ্ট হবে না। তিনি যে শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ করতে চাইছেন তাতে তার পাতিব্রত ধর্মে কোনো হানি হবে না। এই বিশ্বব্রহ্মাণ্ডে শ্রীকৃষ্ণকেই পতিরূপে উপাসনা করার জন্য শাস্ত্রে বলেছেন, তিনি তো সকলের পরম পতি, তিনি সকলের পরম পতি, সুতরাং এটা কোনো দোষাবহ হতেই পারে না। আর কি বললেন, কৃষ্ণ সঙ্গে প্রতিব্রতা ধর্ম নহে নাশ, অধিক পাইয়ে আর রাস বিলাস। বলছেন প্রভু আপনি বলছেন আমার লক্ষ্মী দেবী তিনি ব্রজে গিয়ে ওই বনবাসী কৃষ্ণের উপাসনা করছে, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি শ্রেষ্ঠ সেই শ্রীকৃষ্ণ, নারায়ণ আর কৃষ্ণের মধ্যে কোনো ভেদ নেই, কিন্তু কৃষ্ণের মধ্যে চারটি গুণ অধিকন্তু থাকার জন্য, লীলা মাধুর্য আদি থাকার জন্য তিনি সকলের শ্রেষ্ঠ। এতে কোনো দোষাবহ নয়, এতে তিনি যে পরমা সতী তার সতীত্বের কোনো কিছু ক্ষতিও হবে না, এটাতে কোনো অসুবিধাই নেই। বিনোদিনী লক্ষ্মীর হয় কৃষ্ণের অভিলাষ, ইহাতে কি দোষ কেনে করো পরিহাস। বন্ধু বান্ধবের মতো তো, তাই বেঙ্কট ভট্ট মহাশয় তিনি বলছেন যে বিনোদিনী লক্ষ্মী তিনি শ্রীকৃষ্ণকে অভিলাষ করছেন, চাইছেন, তার সঙ্গ লাভ করতে চাইছেন, তাকে দর্শন করতে চাইছেন। তা বলছেন, ইহাতে কি দোষ কেনে করো পরিহাস। তুমি আমার উপাস্য দেবতাকে নিয়ে একটু পরিহাস করছো, কিন্তু এটা তো পরিহাসের কিছু নেই প্রভু, এটা তো ভালো, এতে কোনো দোষনীয় তো কিছু নয়, মহাপ্রভু বলছেন। তার প্রতি উত্তরে হেসে বলছেন, প্রভু কয়ে দোষ নাহি তাহা আমি জানি, রাস না পাইল লক্ষ্মী শাস্ত্রেইয়া শুনি। আসল কথায় এলেন, মূল কথাতে মহাপ্রভু ফিরে এলেন, বলছেন যে দোষ যে নেই সেটা তো আমিও জানি, বিন্দুমাত্র দোষ নেই, কিন্তু তোমার লক্ষ্মী দেবী, নারায়ণের বক্ষ বিলাসিনী, ঐশ্বর্যের দেবী, তিনি রাসে প্রবেশ করতে পারলেন না কেন? এই যে অনন্ত কোটি গোপী তারা রাস করেছিল, সেখানে তো তোমার লক্ষ্মী দেবী প্রবেশও করতে পারেনি। মহাপ্রভুর বলার তাৎপর্য এখানে আনুগত্য, সরাসরি বলছেন না তো, আর সরাসরি বলার প্রয়োজন নেই, কারণ বেঙ্কট ভট্টজি তিনি প্রকাণ্ড বিদ্বান, সমস্ত শাস্ত্র বেত্তা। তা মহাপ্রভু প্রকারান্তরে বলতে চাইছেন, তিনি গোপীদের অর্থাৎ ঠাকুরানীর আনুগত্য স্বীকার করেননি বলেই তার এই দুর্দশা, এটাই বলতে চাইছেন, এটাই প্রতিপাদন করতে চাইছেন। তাহলে আনুগত্য হচ্ছে মুখ্য, আনুগত্য স্বীকার না করলে কেউ কখনো এই ভক্তিরাজ্যে থেকে কোনো উন্নতি করতে পারে না। যারা নিজের গুরুদেবের সেবা করেনি, সাধুর সেবা করেনি, তারা কি করে ভগবানকে পাবে? এবং তাদের দ্বারা কেউ উপকৃতও হবে না। তাই আনুগত্যকে এখানে মুখ্য রূপে বলেছেন। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে এই আনুগত্য প্রসঙ্গে কথাগুলি চার জায়গাতে কবিরাজ গোস্বামীপাদ উল্লেখ করেছেন, চার জায়গাতে। কারণ আমরা তো সব স্থূল বুদ্ধিসম্পন্ন, আমাদিগকে বোঝানোর জন্য চার জায়গায় বলেছেন, এবং শ্রীমদ্ ভাগবতে তো বারংবার বলছেন। শাস্ত্র বলছেন যে একটি কথাকে দ্বিরুক্তি করা, মানে দুবার বলা, এটা দোষনীয়। কিন্তু আমরা তো কলির জীব, স্থূল বুদ্ধিসম্পন্ন, বুঝতে পারবো না, বুঝতেও পাচ্ছি না, তাই শাস্ত্র বারংবার বলছেন একটি কথাকে দ্বিরুক্তি করা মানে হচ্ছে দোষ, দোষাবহ, দোষনীয়। কিন্তু কেন বলছেন? আমাদের এই মগজ এটা তো স্থূল বুদ্ধি সম্পন্ন, তাই বারংবার বোঝানোর জন্য চেষ্টা করছে। স্থূল বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা প্রভুকে পেতে পারে না, তাই শাস্ত্র শ্রবণ করে করে জ্ঞান অর্জন করতে হবে। তাহলে ধীরে ধীরে বুদ্ধিটা সূক্ষ্ম বুদ্ধিতে পরিণত হবে। আরে প্রভুকে পাওয়া কি এত সহজ? ভাবলাম এই তো সব কিছু বেশ পরিবর্তন করে নিলাম, তিলক করে নিলাম, মালা পরে নিলাম, দীক্ষা গ্রহণ করলাম, প্রভুকে পেয়ে গেলাম। এত সহজ নয়। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত যত কর্ম রয়েছে, কাজ রয়েছে, তার মধ্যে সব থেকে কঠিন হচ্ছে ঈশ্বরকে প্রাপ্ত হওয়া। ঈশ্বরকে প্রাপ্ত হওয়ার যে প্রসেস, মিন্স পদ্ধতি, এর থেকে কঠিন পদ্ধতি বিশ্ব ব্রহ্মাণ্ডে আর দ্বিতীয় নেই। আমাদের বোধ নেই, বুদ্ধি নেই, জ্ঞান নেই, সাধু সেবা নেই, গুরু সেবা নেই, আমরা কি বুঝব? যাদের এগুলি আছে তারাই বুঝতে পারবেন, তারাই তো প্রভুকে প্রাপ্ত হবেন। যারা যারা ভগবানকে পেয়েছেন তারা বড় বড় মনীষীজন, তারাই তো প্রভুকে পেয়েছে। তাদের ব্যাকগ্রাউন্ড দেখবেন, তারা কেমনভাবে সাধুর সেবা করেছে, গুরুদেবের সেবা করেছে, তাদের কৃপা লাভ করে তারা আনুগত্য স্বীকার করে প্রভুকে প্রাপ্ত হয়েছে। স্বতন্ত্র ব্যক্তি সে কখনো কৃষ্ণ কৃপা প্রাপ্ত হওয়ার যোগ্য নয়। সে কৃষ্ণ কৃপা স্বতন্ত্র ব্যক্তিরা তারা কখনোই কৃষ্ণ কৃপা প্রাপ্ত হতেই পারেন না। তা এখানে দেবী লক্ষ্মী তার থেকে কোয়ালিটি সম্পন্ন সতী নারী বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই, যদিও নারী বলা যায় না, তিনি তো ঈশ্বর কোটিতে পড়েন, আর শব্দ পাওয়া যাচ্ছে না তাই বলা হচ্ছে। তা মা লক্ষ্মীর মতন যিনি অর্থাৎ ঐশ্বর্যের দেবী নারায়ণের বক্ষ বিলাসিনী, তিনি পর্যন্ত প্রভুকে পাচ্ছেন না, আনুগত্যের অভাব। দেবী লক্ষ্মীকে উপমা বানিয়েছেন শাস্ত্র, অর্থাৎ আমাদেরকে প্রত্যেককে বলতে চাইছেন, যতক্ষণ পর্যন্ত আমরা এই ব্রজদেবীগণের চরণ আশ্রয় না করে আনুগত্য স্বীকার না করি, ততক্ষণ পর্যন্তই আমরা এই ভক্তিরাজ্যে প্রভুকে পাওয়ার জন্য যে সোপান, সেই সোপানের দিকে এগোতেই পারব না। উদ্ধবজি মহারাজ তিনি ভাবছেন, আমি এই গোপীগণের, এই ব্রজরামাগণের, এই শ্রীকৃষ্ণ প্রেয়সীগণের চরণে যদি আমাকে বিক্রয় মানে সমর্পণ করতে পারি, তাহলে আমার জীবনটাই ধন্য হয়ে যাবে। আহা, উদ্ধবজির মতন প্রকাণ্ড জ্ঞানী ভক্ত প্রভুরা দ্বিতীয় নেই। উদ্ধবজিকেও শাস্ত্রে জীবতত্ত্বের মধ্যে নেননি, কারণ তারা শ্রীকৃষ্ণের একেবারে নিকটের, জীবতত্ত্বের মধ্যে জীবকোটিতে গণনাই করেন। তাহলে তিনি কেমন সেটা তো বলে বোঝানো মুশকিল। তাই উদ্ধবজি মহারাজের মতন পরমভক্ত তিনি ভাবছেন, তাই তো, আমি তো অধম, তিনি ভাবছেন আমি অধম, তাহলে আমার কথা আপনার কথা চিন্তা করুন, আমি তো অধম, এই কৃষ্ণ প্রেয়সীগণের চরণে আমি যে তাদের চরণে সমর্পিত হব সেই যোগ্যতাটি তো আমার নাই। তাহলে চিন্তা করতে হবে আমাদের রাধা ঠাকুরানির এবং ঠাকুরানির সখীদের, তাদের মহিমা কত। এখানে শ্রীমান চৈতন্য মহাপ্রভু বলছেন, ঠিক আছে, তাহলে তোমার সেই লক্ষ্মী দেবী তিনি রাসে কেন যেতে পারলেন? প্রকারান্তরে এখানে দেবী লক্ষ্মী তার থেকে তো ঊর্ধ্বের কোনো দেবীই হতে পারে না, যে তার থেকেও মহা মহা ঊর্ধ্বের দেবী হচ্ছেন রাধা ঠাকুরানী সহ সমস্ত ব্রজের গোপীরা, যারা শ্রীকৃষ্ণের জন্য যথা সর্বস্ব পরিত্যাগ করে তারা বনে বনে বিচরণ করে হে কৃষ্ণ হে কৃষ্ণ দর্শন দাও। তারা সমস্ত বেদ মর্যাদা ছেড়ে, তাদের সামাজিকতা ছেড়ে, নিজেদের আত্মীয় বর্গকে ছেড়ে তারা বনচরী অর্থাৎ বনবাসী হয়ে বন থেকে বনান্তরে তারা খেয়ে না খেয়ে কৃষ্ণ অদর্শনে, কৃষ্ণ বিরহে তারা যে বিলাপ করেছে, এই বিলাপের বর্ণনা আমাদের মতন সাধারণ মানব কি। সুকমুনি নিজেই বলছেন, সুখদেব গোস্বামী যিনি সাক্ষাৎ ভগবানের অবতার, তিনি নিজেই বলছেন যে তাদের বর্ণনা, হে পরীক্ষিত, আমি কি করব, আমার কোনো শক্তি নেই, আমার কোনো সামর্থ্য নেই যে সেই গোপীগণের মহিমাকে আমি বর্ণনা করি। সাক্ষাৎ ভগবান সুকমুনি। তা সুখদেব যদি এই কথা বলেন, সুকমণি যদি এই কথা বলেন, তাহলে আমাদের তো বোঝার কোনো ক্ষমতাই নেই। কিন্তু হ্যাঁ, এই কলিযুগে আমাদের আরাধ্য দেবতা শ্রীমান মহাপ্রভুর কৃপায় এবং আমাদের আচার্যগণের কৃপায়, রূপ সনাতন আদি আদি গোস্বামীগণের কৃপায়, আমরা এই যে গোপীদের আনুগত্য স্বীকার করে মঞ্জুরি স্বরূপের উপাসনার সন্ধান পেয়েছি, এতে আমরা অনেক ভাগ্যবান, অনেক ভাগ্যবান। শাস্ত্রে বলছেন, আমি কিন্তু নিজের মন থেকে বলছি না, শাস্ত্রে যেমন গোস্বামীগণ বর্ণনা করেছেন আমি তারই সারাংশগুলি বলছি। এই কলিযুগে, এই কলিযুগ ধন্য, কারণ এই কলিযুগে শ্রীমান মহাপ্রভু অবতীর্ণ হয়ে রাধাভাবে বিভাবিত হয়ে কৃষ্ণের উপাসনা করে গম্ভীরাতে তিনি দেখিয়ে গিয়েছেন যে হে জীব, তোমরাও যদি প্রভুকে পেতে চাও তাহলে এই ব্রজ গোপীগণের আনুগত্য স্বীকার করে, গুরুরূপা মঞ্জরীর আনুগত্য স্বীকার করে মঞ্জরী স্বরূপের উপাসনা করো। কিন্তু এটা অনেক অনেক কঠিন, এটা কত কঠিন তার কোনো মাপকাঠি নেই। যাদের সেই প্রকার সুকৃতি আছে পূর্ব পূর্ব জন্মের এই সমস্ত পদ্ধতি সাধন করা আছে, তাদের দ্বারাই সম্ভব। অনেক কঠিন কথা, ভীষণ কঠিন কথা। তাই শাস্ত্রে বারংবার বলছেন সাধুগুরু বৈষ্ণবের চরণকে আশ্রয় করে, যারা নির্মৎসর, যারা নির্লোভী সাধু, তাদের চরণ আশ্রয় করে তুমি তোমার জীবনকে ধন্য করো। তাদের চরণ আশ্রয় করলে, তাদের সেবা দ্বারা সন্তুষ্ট করতে পারলে আমাদের জীবনটাই ধন্য হয়ে যাবে। শাস্ত্রে বারংবার এই একই কথা বলেছে। তাই আমাদের প্রত্যেকের উচিত আনুগত্য স্বীকার করা। আনুগত্য স্বীকার করতে পারলে আমাদের পরম মঙ্গল হবে। যেমন একটি ভক্তমালের উপাখ্যান মনে পড়ছে, যে আনুগত্য হয়ে যদি কোনো শিষ্য গুরুদেবের সেবা করে, গুরুদেব সাধু একই বস্তু, তাহলে কেমন হয়। একজন শিষ্য ছিল যুবক, কিন্তু সে সর্বদাই গুরুচরণে সমর্পিত ছিল, গুরুদেব যা বলতেন তাই করতেন। তা গুরুদেব একবার পরীক্ষার্থে হোক বা কোনো কারণে হোক, তিনি বললেন, আরে বৎস, তুমি কখনো জলে পা দেবে না। হ্যাঁ গুরুদেব, তাই হবে, আমি জলে পা দেব না। গুরুদেব নিত্য প্রতি নদীতে স্নান করতে গেলে শিষ্যটি সাথে যেত, ভিজা কাপড়গুলিকে নদীর পাড়ে দাঁড়িয়ে সেগুলোকে জল নেকড়ে এনে আবার মেলে দিতেন, সর্বদাই গুরু সেবায় থাকতেন। একদা গুরুদেব তিনি অনেকটা দূরে গিয়েছেন, নদীতে অন্যদিন একটু কাছাকাছি স্নান করেন, তা নদীর তীর থেকে একটু দূরে গিয়ে স্নান করে গিয়ে বলছেন, আরে বৎস, আমার এই কাপড়টা খুলে গিয়েছে, নদীর স্রোতে যেন কোথায় চলে যাচ্ছে, চলে গিয়েছে, তুমি এক কাজ করো, আমাকে একটি বস্ত্র এনে দাও। শিষ্য তখন গুরু আজ্ঞা পালন করবে, তখন সেই সমস্ত শর্তের কথা, অর্থাৎ তুমি জলে পা দেবে না, এটা ভুলে গিয়েছে। অতি সত্তরে একটি কাপড় নিয়ে, বস্ত্র নিয়ে সেই নদীর মধ্যে লাফ দিয়েছেন, তা যেখানে যেখানে লাফ দিয়েছেন সেখানে সেখানে ফুল তৈরি হয়ে গেছে। যতগুলো স্টেপ লাফ দিয়েছেন অতগুলি পায়ে দেখছে যে জলের উপরে পদ্ম ফুল ফুটে আছে। তার উপরে পা পড়ছে, তা প্রভুই করাচ্ছেন। যে সে তো এখন গুরু সেবাও করবে, আবার গুরুদেবের যে শর্ত যে তুমি জলে পা দেবে না সেটাও মনে রাখতে হবে কিন্তু ভুলে গিয়েছে। তাই ভগবান দেখছেন, তাই তো সে গুরুবাক্যকে যাতে লঙ্ঘন না, গুরুবাক্যটি যাতে লঙ্ঘন না হয় সেজন্য প্রভুর কৃপায় সেখানে সেখানে পদ্মফুল প্রস্ফুটিত হয়ে গেল। গুরুদেব সাক্ষাতে দেখলেন, দেখো প্রভুর কি কৃপা। যদি নিষ্ঠা থাকে, সাধুগুরু বৈষ্ণবের চরণে নিষ্ঠা থাকে, তাহলে কি না হতে পারে। সমস্ত কিছু এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সব থেকে কঠিন সাধনা হচ্ছে ঈশ্বর উপাসনা। সেই ঈশ্বর উপাসনা কঠিন কৃচ্ছ সাধনার দ্বারা পাওয়া যায় না। দেবী লক্ষ্মী তিনি অনেক কৃচ্ছ সাধনা করছেন কিন্তু গোবিন্দকে পাচ্ছেন না, কেন? তার আনুগত্য নাই। লক্ষ্মী দেবীকে এখানে নিন্দা করা হচ্ছে না, লক্ষ্মী দেবীর কথাকে কেন বলেছেন, তিনি হচ্ছেন শ্রেষ্ঠা, লক্ষ্মী নারায়ণ বলে কথা, তাই সেই লক্ষ্মী দেবী তিনি হচ্ছেন শ্রেষ্ঠা, তাকে উপমা দেওয়া হচ্ছে। কেন? যে শ্রেষ্ঠ ব্যক্তির উপমা সকলে গ্রহণ করে, তাই মা লক্ষ্মীকে লক্ষ্য করে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, মা লক্ষ্মীকে ছোট করার জন্য নয়, তার থেকে শিক্ষণীয় কি সেটাকে আমাদের গ্রহণ করতে হবে। শাস্ত্রে অনেক কিছু আছে, যেমন দুর্বাসা মুনি তিনি গিয়েছিলেন অম্বরীশ মহারাজের দরবারে, সেখানে অম্বরীশ মহারাজের সঙ্গে তিনি যে ব্যবহার করেছেন তাতে সাধারণ লোকেরা কি মনে করে, যে একজন ঋষি হয়ে এই প্রকার কুৎসিত আচরণ করেছে, নিন্দনীয় আচরণ করেছে, কিন্তু তা নয়। ঋষি দুর্বাসা তিনি ত্রিকালদর্শী মুনি, ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয়, কিন্তু কেন করেছেন, যে ভক্তের মহিমাকে দেখানোর জন্য। যদি বিচার করা যায়, ইউটিলাইজ করা যায়, তাহলে দেখা যাবে যে সেই পরম ভক্ত অম্বরীশ মহারাজের থেকে আরও অনেক মহিমা রয়েছে ঋষি দুর্বাসার মধ্যে। কারণ ঋষি দুর্বাসা চেয়েছিলেন যে ভক্তের মহিমা প্রকাশ হোক, তাই ভক্তের মহিমাকে প্রকাশ করতে গিয়ে, প্রচার করতে গিয়ে তিনি অত বড় একজন নৈষ্ঠিক ব্রহ্মচারী নিজেকে ছোট করে দেখালেন, এটা তার মহান ত্যাগ। তাহলে প্রকার অন্তরে কি হচ্ছে, যে অম্বরীশ মহারাজের থেকেও আরও অনেক ঊর্ধ্বের হচ্ছেন এই ঋষি দুর্বাস, তিনি নিজেকে ছোট করেছেন, সকলে বলবে দেখো একজন সাধু সে এই প্রকার কর্মটি করল, কিন্তু তা নয়। শাস্ত্রের অর্থ বোঝা অতি কঠিন, তাই তো সেই প্রকার সাধুদের কাছে গিয়ে ভাগবত অধ্যয়ন করতে হয়। শাস্ত্র পড়ো গিয়া বৈষ্ণবের স্থানে, ভাগবত পড়ো গিয়া বৈষ্ণবের স্থানে। শুধু সংস্কৃতের জ্ঞান থাকলেই, ইহজগতের একটু বিদ্যা থাকলেই যে ধর্মগ্রন্থ ভাগবত শাস্ত্রাদি বোঝা যাবে তা নয়। সংস্কৃতের অনেক বড় বিদ্বান কিন্তু তারা যদি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ না করে, তাদের থেকে প্রকৃত অর্থ যদি না অবগত হয়, তাহলে সে প্রকৃত অর্থ সে কোনো দিনই বুঝতে পারবে না। এখানে মা লক্ষ্মীকে কিন্তু শাস্ত্রে ছোট করছেন না, কারণ মা লক্ষ্মীকে মিডিয়েটার বানানো হয়েছে কি জন্য, যে তিনি শ্রেষ্ঠা, তার উপমা দিলে সকলে সেটা গ্রহণ করবে। মা লক্ষ্মী কি এগুলো জানেন না? অবশ্যই জানেন, কিন্তু তিনি গোপীদের আনুগত্য স্বীকার করেননি, এটা লৌকিক দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি। এবং এটাই বলতে চাইছেন, ভক্তি রাজ্যে যদি উন্নতি সাধন করতে হয় তাহলে আনুগত্য স্বীকার হচ্ছে মুখ্য। তাহলে এখানে এই যে প্রমাণ দেয়া হচ্ছে কি জন্য, যে আনুগত্য স্বীকার করে কৃষ্ণের উপাসনা করো, গুরুদেবের আনুগত্য স্বীকার করে ভক্তি মার্গে ধীরে ধীরে এগিয়ে চলো, এটাই তো বলতে চাইছেন। সেটাকে আমাদের বুঝতে হবে, যথাযথ অর্থ বুঝতে হবে। এটাই শাস্ত্রে বলেছেন, শাস্ত্র কাউকে ছোট করেন না। এই যে শাস্ত্রে আমাদেরকে বলছেন, যারা এই কৃষ্ণ ভজন না করে, যারা কৃষ্ণের উপাসনা না করে, যারা জপ তপ না করে, তারা পশুর সমতুল্য, তাকে পশু বলতে চাইছেন না। শাস্ত্র এটা বলতে চাইছেন, এই সমস্ত কঠিন শব্দ প্রয়োগ করে তাকে কৃষ্ণমুখী করা, যাতে সে কৃষ্ণের উপাসনা করা। শাস্ত্র কোনোদিন চান না যে কাউকে দুঃখী করেন, কিন্তু কেন বলেন, আমাদের সেই কঠিন শব্দরূপী বান দ্বারা আমাদেরকে প্রহার করে করে বলেন যে বেটা কৃষ্ণ উপাসনা করো, কৃষ্ণ উপাসনা করো, এটাই বলেন। কোনো সাধু কোনো গুরুদেব কাউকে দুঃখ দেওয়ার জন্য কোনো কথা বলেন না। কথাগুলি শুনতে বাণের মতো লাগে, কিন্তু তার মঙ্গলের জন্য বলা হয়েছে, কিন্তু সে বুঝতে পারে না। সে ভাবে আমার প্রতি বোধহয় কুৎসিত আচার আচরণ করছে, কিন্তু তা নয়, প্রকারান্তরে তার মঙ্গলের জন্য কঠিন বাক্যরূপী বাণ প্রয়োগ করেন তার মঙ্গলের জন্য। সেটাকে যদি আমরা গ্রহণ না করতে পারি, তাহলে আমাদের অপরাধ হবে এবং এই ভক্তি রাজ্য থেকে আমরা ধীরে ধীরে দূরে সরে আসব। শাস্ত্রের অর্থ বোধগম্য হওয়া অনেক কঠিন ব্যাপার। গ্রন্থ অধ্যয়ন করলেই হবে না, পণ্ডিত হলেই হবে না, বিদ্যা থাকলেই হবে না, কৃপার দরকার। তাই কৃপা সিদ্ধ ভক্তই বিশ্ব ব্রহ্মাণ্ডে অত্যাধিক রূপে, তারা কৃপার মাধ্যম থেকে প্রভুকে প্রাপ্ত হয়েছেন। তাই সেই উদ্ধবজি মহারাজ, তিনি গোপীগণের চরণে নিজেকে সমর্পণ করে দিয়ে ভাবছেন, আমার তো সেই যোগ্যতাও নেই যে আমি তাদের চরণে বিকৃত হব, সেই যোগ্যতাও আমাদের নেই, আমার নেই। উদ্ধবজি মহারাজের মতন প্রকাণ্ড বিদ্বান এবং প্রভুর অতি প্রিয় ভক্ত, তিনি বলছেন আমি তাদের চরণের দাস হওয়ার যোগ্যতাও আমার নেই, তাদের সেবক হওয়ার যোগ্যতাও আমার নেই। শ্রীমৎ জীব গোস্বামী প্রভুপাদ তিনি তার টিকাতে বলছেন যে চিন্তা করুন, যদি পরম ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ এবং সর্বনিকটের এবং অতি প্রিয় ভক্ত উদ্ধবজি, তিনি বলছেন কি না আমি যে তাদের চরণে সমর্পিত হব সেই যোগ্যতাও আমার নেই, তাহলে সাধারণ মানবের কি কথা। আহা, এই গোপীগণের মহিমাকে কে বলতে পারে, কার সামর্থ্য আছে? যদি অনন্ত দেব অনন্ত মুখে অযুত অযুত বৎসর ধরে, কোটি কোটি বৎসর ধরেও বর্ণনা করেন, তথাপি শেষ হওয়ার নয় বলে বোঝানো নয়, যাদের মধ্যে সাধুগুরু বৈষ্ণবের কৃপা আছে, সাক্ষাৎ রাধারানীর কৃপা আছে, সাক্ষাৎ শ্রীকৃষ্ণের কৃপা আছে, মহাপ্রভুর কৃপা আছে, তাহলে সে কিঞ্চিত অনুভব করতে পারবে। বোঝা তো দূরের কথা, কিঞ্চিত অনুভব করতে পারবে। তো আমরা নিত্য প্রতি শ্রবণ করে আসছি ভ্রমর গীত, এবং ভ্রমর গীতের পরে উদ্ধবজির যে বক্তব্য গোপীগণের প্রতি, সেই দিব্য কথা আমরা শ্রবণ করছি কিঞ্চিত কিঞ্চিত মাত্রায়। তো আমরা আজও শ্রবণ করলাম, এরপরে আগামী দিন উদ্ধবজি মহারাজ তিনি খুঁজেই পাচ্ছেন না কি করবেন না করবেন, তিনি তখন ব্রজের গুল্ম লতাদি হয়ে গোপীদের চরণ রেণু প্রাপ্ত হওয়ার জন্য প্রার্থনা করবেন। সেই সমস্ত অতি দিব্য অতি কারুণিক অতি মহিমান্বিত কথা আমরা পুনঃ শ্রীমতী রাধা ঠাকুরানীর কৃপা হলে আমরা এর পরবর্তী অংশ আগামী দিবসে শ্রবণ করব বলে আশা রাখি, এবং অধ্যকার দিনে সমস্ত সকলকে দণ্ডবত প্রণাম জ্ঞাপন করে রাধে রাধে বলে রাধে রাধে সকলকে জানিয়ে অধ্যকার দিনের কথার বিরাম দিলাম, ভুল ত্রুটি মার্জনীয়। রাধে রাধে।